বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মুহাম্মাদুন إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শুকুরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 17 নভেম্বর, 2 অগ্রহায়ণ এবং ফার্সি 27 শবন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাত 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানানোই মার্কিন সমাজে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের অর্থনীতিতে করোনা সংকটের প্রভাব সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানে করোনা ভাইরাসে মৃত্যু বাড়ার পর নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। আজ উদ্বোধন হয়েছে নয়া কিট। শনিবার থেকে 150 শহরে লকডাউন। আর্মেনিয়ার দখল থেকে মুক্ত জাবরাইল পরিদর্শন করে আজারবাইজানের প্রেসিডেন্ট বলেছেন ইরান সীমান্ত হচ্ছে শান্তি ও বন্ধুত্বের প্রতীক। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন করোনা মহামারীতে বিদেশ থেকে আগত যাত্রীদের সবার কোভিড-19 সনদ নিয়ে আসা বাধ্যতামূলক। এবং কাশ্মীরি নেতারা বিদেশি শক্তির হস্তক্ষেপ চায় বলে অভিযোগ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মেহবুবা মুফতির পাল্টা জবাব। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট উদ্বোধন করেছে। এই কিটের সাহায্যে 15 থেকে 20 মিনিটের মধ্যে করোনা রোগী শনাক্ত করা সম্ভব হবে। ব্যাপক সংখ্যায় এই কিট উৎপাদনের কাজও শুরু করেছে ইরান। আজ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট উদ্বোধনের পর রাজধানী তেহরানের করোনা মোকাবেলা বিষয়ক টাস্কফোর্সের প্রধান আলিরেজা জাহালি বলেছেন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট তৈরির মাধ্যমে বিশ্বের শীর্ষ 5 দেশের তালিকায় স্থান করে নিয়েছে ইরান। তিনি আরও বলেন বিশ্বে আমেরিকা, চীন, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেনের কাছেই কেবল এই প্রযুক্তি ছিল, এখন ইরানও তা অর্জন করেছে। এ কারণে ওই 4 দেশের নামের পাশে এখন ইরানের নামও উচ্চারিত হবে। ইরানের তৈরি এই টেস্ট কিট তেহরানের পাস্তুর ইনস্টিটিউটের তত্ত্বাবধানে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদন পেয়েছে বলে তিনি জানান। এদিকে ইরানে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় করোনা 482 জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও 13,352 জন। পরিস্থিতি মোকাবিলায় আগামী শনিবার থেকে রাজধানী তেহরান সহ 150টি শহরে লকডাউন কার্যকর করার ঘোষণা দিয়েছে ইরান সরকার। দুঃসময়ে সহযোগিতা করার জন্য আবারও ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রশংসা করেছে কাতার। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি বলেছেন সৌদি আরব ও তার মিত্র দেশগুলো যখন কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে
তখন নিজের আকাশ সীমা উন্মুক্ত করে দিয়েছিল ইরান। কাতারের জনগণের জন্য ওষুধ এবং খাদ্য সংগ্রহের একমাত্র পথ ছিল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সহযোগিতার জন্য কাতার কৃতজ্ঞ বলে তিনি জানান। রিয়াদের দিক নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্র নীতি নির্ধারণ না করার কারণে 2017 সালের 5 জুন সৌদি আরব তার কয়েকটি মিত্র দেশকে সঙ্গে নিয়ে কাতারের উপর অবরোধ আরোপ করে এবং দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সৌদি আরব ও তার মিত্র দেশগুলো কাতারের জন্য আকাশ সীমাও বন্ধ করে দেয়। এ সময় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং ঔষধ সংগ্রহের ক্ষেত্রে কাতারকে সহযোগিতা করে ইরান। ইরান নিজেও কাতারে খাদ্য সামগ্রী ও ওষুধ সরবরাহ করে। দুঃসময়ে সহযোগিতার জন্য এর আগে কাতারের আমিরও একাধিকবার ইরানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, ইরানের সঙ্গে তার দেশের সীমান্ত হচ্ছে শান্তি ও বন্ধুত্বের প্রতীক। আর্মেনিয়ার কাছ থেকে সদ্য উদ্ধারকৃত জাব্রাইল জেলা পরিদর্শনের সময় তিনি আজ এ কথা বলেন। জাব্রাইল জেলাটি ইরান সীমান্তে অবস্থিত। নাগর্নো কারাবাখ যুদ্ধে এই জেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। জাব্রাইল জেলা পরিদর্শনের সময় আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, এই জেলাকে আবারও গড়ে তোলা হবে এবং এই অঞ্চল প্রাণবন্ত হয়ে উঠবে। ইরান সীমান্তের কাছের এই জেলাটি 1993 সালে দখল করে নিয়েছিল আর্মেনিয়া। এরপর সম্প্রতি আর্মেনিয়ার দখল থেকে এই জেলাটিকে মুক্ত করেছে আজারবাইজানের সামরিক বাহিনী। গত মঙ্গলবার রাশিয়ার তত্ত্বাবধানে আর্মেনিয়া ও আজারবাইজান নাগর্নো কারাবাখের যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে। এই দুই দেশের স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে, আর্মেনিয়া দখলীকৃত অগদাম, লাচিন ও কালবাজার এলাকা আজারবাইজানের কাছে হস্তান্তর করবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। করোনা মহামারীতে বিদেশ থেকে আগত যাত্রীদের সবার কোভিড-19 সনদ নিয়ে আসা বাধ্যতামূলক বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বাংলাদেশে আগত যাত্রীদের সবাইকে বিমানবন্দরে আবারও পরীক্ষা করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, করোনা মহামারীতে বিদেশ থেকে আগত যাত্রীদের সবারই কোভিড-19 সনদ নিয়ে আসা বাধ্যতামূলক। বাংলাদেশে আগত যাত্রীদের সবাইকে বিমানবন্দরে আবার পরীক্ষা করা হবে। যারা পজিটিভ চিহ্নিত হবে তাদেরকে আইসোলেশনে পাঠানো হবে। আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার উপরে মত বিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আমরা এখন অলরেডি এয়ারপোর্টে এই যারা আসবেন তাদের সম্পর্কে আমরা টেস্টিং এগুলো অনেক কড়াকড়ি করেছি। আমরা টেস্ট ছাড়া কাউকে ঢুকাবো না এবং তারপরে যদি কারো পজিটিভ হয় আমরা তাকে আইসোলেশন সেন্টারে পাঠিয়ে দেব। ফ্লাইট বন্ধ কি খোলা ডিপেন্ড করবে অবস্থার পরিপ্রেক্ষিতে।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা হঠাৎ বেড়ে 39 হয়ে গেছে। এছাড়া নতুন করে 2212 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সর্বশেষ হিসেব অনুযায়ী দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6254 জন আর মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 4,36,684। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশের রাজধানী ঢাকায় সম্প্রতি গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলাগুলোকে আবারও মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে বলেছেন, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং মামলা প্রত্যাহার করতে হবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা যুবক মহসিন তালুকদারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। আজ সুনামগঞ্জ থেকে তাকে আটক করা হয়। গত রোববার দিবাগত রাত 12:07 ফেসবুক লাইভে দা উঁচিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার। সাকিব ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গিয়ে কালী পূজার অনুষ্ঠান উদ্বোধন করেছেন এমন দাবি করে হুমকি দেওয়া হয় তাকে। এ সময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি। এরপর সকালে উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে আরেক ভিডিওতে সাকিব আল হাসানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। এদিকে কলকাতার ঘটনা নিয়ে সাকিব আল হাসান জানিয়েছেন তিনি পূজা উদ্বোধন করতে যাননি কিংবা করেননি। নিজের ইউটিউব চ্যানেলে গতকাল সোমবার সন্ধ্যায় সাকিব বলেন, সব জায়গায় এসেছে, আমি পূজা উদ্বোধন করতে গিয়েছি, কিন্তু আসলে আমি পূজা উদ্বোধন করতে যাইনি, করিওনি। এটির প্রমাণ আপনারাও পাবেন। ভারতের বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার কথিত লাভ জিহাদ রুখতে কঠোর আইন আনা হবে বলে জানিয়েছে। বিধানসভার আগামী অধিবেশনে এ সংক্রান্ত আইন আনার কথা বলেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার কথিত লাভ জিহাদ রুখতে কঠোর আইন আনা হবে বলে জানিয়েছে। বিধানসভার আগামী অধিবেশনে এই সংক্রান্ত আইন আনার কথা বলেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। আজ মঙ্গলবার তিনি এ সম্পর্কে বলেন,
রোমান ওর বেকাবা ফ্রড বলপূর্বক শাদি ওর ধর্মান্তরণ করানে পর 5 সাল কা কঠোর কারাবাস কে সাদে নিয়ম মে হামরা করে।
তিনি বলেন, লাভ জিহাদে 5 বছরের সশ্রম কারাদণ্ডের বিধান থাকবে এবং জামিন অযোগ্য ধারায় মামলা করা হবে। প্রস্তাবিত বিলে লাভ জিহাদে সহযোগিতাকারীকে প্রধান অভিযুক্তের মতো অপরাধী হিসেবে দেখার প্রস্তাব রয়েছে। নিয়ম করা হবে যে বিয়ের জন্য স্বেচ্ছায় ধর্ম পরিবর্তনের জন্য 1 মাস আগে থেকে কালেক্টরের কাছে আবেদন করা বাধ্যতামূলক হবে। সাধারণত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো লাভ জিহাদ শব্দবন্ধটি ব্যবহার করে। তাদের দাবি, মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে কৌশলে ধর্মান্তর করায়। যদিও চলতি বছরের ফেব্রুয়ারিতে সংসদে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল কোনো কেন্দ্রীয় সংস্থাই লাভ জিহাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি, আইনেও লাভ জিহাদের অস্তিত্ব নেই। গত 4 ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে বলেন, সংবিধানের 25 অনুচ্ছেদ যে কোনো ধর্মকে গ্রহণ অনুশীলন ও প্রচারের স্বাধীনতা দেয়। লাভ জিহাদ শব্দটি বর্তমান আইনে সংজ্ঞায়িত নয়। লাভ জিহাদের কোনো ঘটনা কোনো কেন্দ্রীয় এজেন্সিগুলোর নজরে আসেনি বলেও তিনি মন্তব্য করেন। এর আগে বিজেপি শাসিত কর্ণাটক ও হরিয়ানা সরকারও বলেছে তারা লাভ জিহাদ সম্পর্কিত আইন আনার বিষয়ে বিবেচনা করছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, গুপকার গ্যাং বিশ্বায়নের পথে হাঁটছে, তারা চায় জম্মু কাশ্মীরে বিদেশি শক্তি নাক গলাক, প্রতিনিয়ত তেরঙ্গার মানে জাতীয় পতাকার অবমাননা করে ওরা। গুপকার গ্যাংয়ের এ ধরনের আচরণ কি সোনিয়াজি এবং রাহুলজি সমর্থন করেন? ওদের নিজেদের অবস্থান স্পষ্ট করা উচিত। তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন। তিনি বলেন, কংগ্রেস এবং গুপকার গ্যাং জম্মু কাশ্মীরকে সন্ত্রাস এবং অশান্তির যুগে ফিরিয়ে নিয়ে যেতে চায়, দলিত নারী ও উপজাতিদের অধিকার কেড়ে নিতে চায়। 370 ধারা প্রত্যাহার করে আমরা যা সুনিশ্চিত করেছি, এই কারণেই সর্বত্র মানুষ ওদের প্রত্যাখ্যান করছে। কেন্দ্রীয় মন্ত্রীদের পাল্টা জবাবে আজ জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেছেন, এটা ওদের পুরনো অভ্যেস। বিজেপির মুখে এমন মন্তব্য হাস্যকর, কারণ প্রতিদিন প্রতি মুহূর্তে ওরা সংবিধান লঙ্ঘন করে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর হতাশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চেয়েছিলেন বলে খবর দিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। কিন্তু তার সিনিয়র উপদেষ্টাদের পরামর্শে তিনি এই বিপজ্জনক কাজ করা থেকে বিরত থাকেন। দৈনিকটি জানিয়েছে, ট্রাম্প মূলত ইরানের নাথানস পরমাণু স্থাপনায় হামলা চালাতে চেয়েছিলেন। জাতিসংঘ গত সপ্তাহে জানিয়েছিল, ইরান ওই স্থাপনায় পরমাণু সমঝোতায় অনুমোদিত পরিমাণের চেয়ে 12 গুণ বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে। পদস্থ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরানে হামলা চালালে কি পরিস্থিতি তৈরি হতে পারে ট্রাম্প সে কথা আমেরিকার সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের কাছে জানতে চান, কিন্তু সবাই মিলে ট্রাম্পকে এই বলে সতর্ক করে দেন যে তিনি যেন এ ধরনের হামলার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন, কারণ ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালালে মধ্যপ্রাচ্যে বিশাল আকারের সামরিক সংঘাত বেঁধে যেতে পারে এবং নিজের মেয়াদ শেষ হওয়ার মাত্র 1 সপ্তাহ আগে এমন সংঘাত বাঁধানো তার ঠিক হবে না। এসব মার্কিন কর্মকর্তা ট্রাম্পকে বলেন, ইরানে হামলা চালালে উদ্ভূত পরিস্থিতি আর ওয়াশিংটনের নিয়ন্ত্রণে থাকবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুদানে একটি নৌঘাঁটি নির্মাণের লক্ষ্যে দেশটির সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা এগিয়ে নেওয়ার জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্ভাব্য এই চুক্তির খসড়া অনুমোদনের জন্য প্রেসিডেন্ট পুতিনের কাছে হস্তান্তর করলে গতকাল তিনি এই নির্দেশ দেন। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন সুদানের সঙ্গে সম্ভাব্য সামরিক চুক্তির খসড়া ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করেন। সুদান সম্প্রতি দেশটিতে একটি নৌ সরবরাহ ঘাঁটি স্থাপনের রুশ প্রস্তাব গ্রহণ করে। সমুদ্র চলাচলকারী রুশ জাহাজগুলোর মেরামত ও কারিগরি পৃষ্ঠপোষকতা প্রদান এবং এসব জাহাজের নাবিকদের বিশ্রাম নেওয়ার লক্ষ্যে রাশিয়ার এ ধরনের ঘাঁটি প্রয়োজন বলে মস্কো খাতুমকে জানিয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফার্সির অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানানোয় যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে সেদেশের সামাজিক ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টির ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন অনেকেই। এ ব্যাপারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিক্রিয়া সহ এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক সাক্ষাৎকারে বলেছেন, প্রতিটি প্রার্থী 7 কোটির বেশি ভোট পেয়েছেন, যা কিনা সেদেশে সামাজিক বিভক্তি সৃষ্টির বড় প্রমাণ। রিপাবলিকান দলের বহু নেতা নির্বাচন কারচুপি হওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিরোধিতা না করার কথা উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট ওবামা বলেছেন, আমরা আইনের ঊর্ধ্বে নই এবং আমরা আইনের চেয়ে শ্রেষ্ঠ নই, এটাই ডেমোক্রেট দলের মূল বিশ্বাস। নির্বাচন পরবর্তী উত্তেজনার কারণে মার্কিন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি ও দুই ভাগে বিভক্ত হয়ে পড়ার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ওবামার স্বীকারোক্তি থেকে বোঝা যায় দেশটি বিরাট সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2017 সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে তিনি স্বেচ্ছাচারী নীতি অনুসরণ করে আসছেন এবং এমন সব পদক্ষেপ নিচ্ছেন যা দেশটির শাসন কাঠামোর পরিপন্থী ও সমাজ বিরোধী। তাই এর বিরুদ্ধে চরম অসন্তোষ বিরাজ করছে মার্কিন সমাজে। প্রেসিডেন্ট ট্রাম্প মূলত একজন ব্যবসায়ী এবং রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই তিনি নির্বাচনে জিতে হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন। অনভিজ্ঞ ট্রাম্প এমন সব বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন যা সাবেক প্রেসিডেন্ট ওবামার নীতির বিরোধী এবং এর পরিণতিতে আমেরিকার ভেতরে ও বাইরে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন তিনি। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির ঘটনা আসলে গত 4 বছরে তার বহু অপকর্মের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ ও প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, মার্কিন সমাজে বিভক্তির বিষয়টি কেবল বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তারও বহু আগে থেকে বিভক্তির আলামত দেখা দিয়েছে। বর্তমানে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এই বিভক্তি চরম আকার ধারণ করেছে। রাজনৈতিক ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হওয়ার অন্যতম কারণ হচ্ছে শাসকবর্গের একের পর এক ভুল সিদ্ধান্ত এবং প্রশাসনের বিভিন্ন অঙ্গনে ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর প্রভাব বিস্তারের ফলে কেবল বিশেষ মহলের স্বার্থ রক্ষা করা হচ্ছে। এর প্রভাব পড়ছে সমাজে এবং সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বর্তমানে এই বিরোধ প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আদর্শিক দ্বন্দ্বে রূপ নিয়েছে, যা কিনা দেশটির সামাজিক শৃঙ্খলা ও ঐক্যের জন্য বিরাট হুমকি হয়ে দেখা দিয়েছে। অনেকে এটাকে যুক্তরাষ্ট্রের পতনের ইঙ্গিত হিসেবে দেখছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার কয়েক মাস আগে 1,11,000 কোটি টাকার 20টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেও নির্দিষ্ট সময়ে লক্ষ্যমাত্রার অর্ধেকও বিতরণ করা যায়নি। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ও সামাজিক সংকট মোকাবেলায় সরকার 1,11,000 কোটি টাকার 20টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে কয়েক মাস আগে, কিন্তু সময় বাড়িয়েও লক্ষ্যমাত্রার অর্ধেকও বিতরণ করা যায়নি। তাই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ব্যাংকগুলোকে 30 নভেম্বর পর্যন্ত আবারও সময় বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে প্রথমে 31 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু ওই সময় পর্যন্ত লক্ষ্যমাত্রার মাত্র 9% ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। এর মধ্যে বিদেশি ব্যাংক সহ প্রায় 24টি ব্যাংক 1 টাকাও ঋণ বিতরণ করেনি। বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, ছোট ঋণ বিতরণে ব্যাংকগুলোর পরিচালনায় ব্যয় বেশি হবার অজুহাতে ব্যাংকগুলো তাই ছোট ঋণ বিতরণে আগ্রহ দেখাচ্ছে না। ব্যাংকগুলো যেন ছোট উদ্যোক্তাদের ঋণ দিতে বাধ্য হয়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংককে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। করোনাকালীন আর্থিক প্রণোদনা প্যাকেজ সম্পর্কে নারায়ণগঞ্জের একজন ব্যবসায়ী কাজী গোলাম হোসেন জানান,
মোটামুটি আমাদের যে ব্যাংক প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, এখান থেকে আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কের গার্মেন্টস এর মালিক বা ব্যবসাটা অনেকেই পাইছে, কিন্তু ম্যাক্সিমাম পাইছে অন্যান্য ব্যাংকের চেয়ে নারায়ণগঞ্জ প্রিমিয়ার ব্যাংকের কাছ থেকে নারায়ণগঞ্জের ইয়েরা ব্যবসায়ীরা মোটামুটি পাইছে। এবং ব্যাংক তাদেরকে ওই যে কিস্তির যে বিষয়টা ডিসেম্বর পর্যন্ত লভমেন্ট ছাপিয়েছে, ওই পর্যন্ত তাদেরকে ব্যাংক বিরক্ত করছে না। আমার নিজের ক্ষেত্রে হচ্ছে, আমার ওই ব্যাংকে যে লোন ছিল ওই লোনটা কয়েকটা কিস্তি বাকি ছিল, আমার ব্যাংক থেকে বলছিল যে আপনি কিস্তি করে ক্লিয়ার করেন, আপনি লোন নেন। তো আমি দেখলাম যে 20-25 লাখ টাকা দিবে, এটা নিলে আবার লোনের বার্ডেন বাড়বে, সেক্ষেত্রে আমি আর লোনটা নিয়ে নেই।
ওদিকে পোশাক শ্রমিক নেতারা জানিয়েছেন, তারা করোনাকালীন এই প্রণোদনার কোনো সুযোগ সুবিধা পাননি। এ প্রসঙ্গে বাংলাদেশ শ্রম অধিকার ফোরামের আহ্বায়ক আবুল হোসাইন রেডিও তেহরানকে বলেন,
করোনা মহামারীর মধ্যে আমার শ্রমিকেরা কোনো সরকারি এবং বেসরকারি সহায়তা পায়নি। গার্মেন্টস শিল্পের যে প্রণোদনা দিয়েছেন সেটা মূলত মালিকদের দিয়েছেন। করোনা মহামারীর মধ্যে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে ব্যাপক চাকরিচ্যুত হয়েছে, কারখানা বন্ধ হয়েছে। এই দুর্যোগের মধ্যেও মালিকরা শ্রমিকদের নামে মিথ্যা মামলা করে তাদের গ্রেফতার করেছেন।
ওদিকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী যারা করোনা চিকিৎসার কাজে সরাসরি নিয়োজিত, তাদের জন্য 100 কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল 2 মাসের মূল বেতনের সমান সম্মানী পাবেন তারা, তবে এই প্যাকেজ থেকে কেউ কোনো টাকা পাননি।
প্রতিবেদনটি শুনলেন। এর সঙ্গে শেষ হয় সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানে করোনা ভাইরাসের মৃত্যু বাড়ার পর নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। আজ উদ্বোধন হয়েছে নয়া কিট। শনিবার থেকে 150 শহরে লকডাউন। আর্মেনিয়ার দখল থেকে মুক্ত জাবরাইল পরিদর্শন করে আজারবাইজানের প্রেসিডেন্ট বলেছেন, ইরান সীমান্ত হচ্ছে শান্তি ও বন্ধুত্বের প্রতীক। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, করোনা মহামারীতে বিদেশ থেকে আগত যাত্রীদের সবার COVID-19 সনদ নিয়ে আসা বাধ্যতামূলক, এবং কাশ্মীরি নেতারা বিদেশি শক্তির হস্তক্ষেপ চায় বলে অভিযোগ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মেহবুবা মুফতির পাল্টা জবাব। তো শ্রোতা বন্ধুরা, আজ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।